আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
প্রাচীন বাংলা সাহিত্যে চন্দ্রাবতীকে প্রথম নারীবাদী কবি বলে মনে করা হয়, তবে তার লেখক হয়ে ওঠার পথটি মসৃণ ছিল না। কবি চন্দ্রাবতীর বেদনা বিধুর কাহিনী সিনেমার পর্দায় তুলে এনেছেন নুরুল রাশেদ চৌধুরী তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চন্দ্রাবতী কথায়। সিনেমাটি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড 2020 বাংলাদেশের একমাত্র কাহিনী চিত্র হিসেবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। আজ আমাদের সাথে ঢাকা থেকে টেলিফোনে আছেন চলচ্চিত্র নির্মাতা নুরুল রাশেদ চৌধুরী, শুনব তার চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা। নুরুল রাশেদ চৌধুরী, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
তো সম্প্রতি আপনার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চন্দ্রাবতী কথা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে, ছবিটি সম্পর্কে সংক্ষেপে আমাদের শ্রোতাদের জানাবেন কি?
আচ্ছা, ছবিটির পরিকল্পনা আমাদের বেশ অনেক দিনের আসলে, আরো মানে ছবিটি নির্মাণ শুরু করার আরো আসলে 5-6 বছর আগে থেকে এই ছবিটি নিয়ে পরিকল্পনা করছিলাম আমরা। যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে ময়মনসিংহ গীতিকা আমাদের অনেক সিলেবাসে আসলে ইউনিভার্সিটি বা কলেজ গুলোতে আসলে বা স্কুলে এর অনেক কাহিনী আসলে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। আসলে আমরা খেয়াল করলে দেখব যে মধ্যযুগের এই সাহিত্যের যে অমূল্য সম্পদ এটা নিয়ে আসলে আমাদের এখানে চর্চা খুবই কম হয়ে। তো মূলত আপনি জানেন যে ময়মনসিংহ গীতিকা আসলে এটার অপর নাম হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা, অর্থাৎ আমাদের যে পূর্ববঙ্গ বলে যে অংশটাকে আমরা চিহ্নিত করে থাকি সাধারণত, সেইটাই সেই অঞ্চলেরই আসলে কাব্যগাথা বা ব্যালাড রাইটিং ট্রেন্ডটাকে আমরা আসলে এই ময়মনসিংহ গীতিকা বা মধ্যযুগের কবিতা বলে চিহ্নিত করে থাকি। তো এই সাহিত্য সম্পদের প্রতি মূলত আগ্রহ থেকেই আসলে আমাদের এই ছবিটি করার পরিকল্পনা। আর বিশেষত হচ্ছে এই সাহিত্য অংশে একজন কবিকে আমরা চিহ্নিত করেছি, যিনি যার নামও আসলে চন্দ্রাবতী, কবি চন্দ্রাবতী। তার রচিত বেশ কিছু ব্যালাড আমরা পাই, মূলত মলুয়াটাকেও বলা হয় তার রচিত ব্যালাড, এবং দস্যু কেনারাম বলে আরেকটি ব্যালাড রয়েছে, এবং বিশেষ করে তিনি বিখ্যাত হচ্ছেন তার রামায়ণ ব্যালাডটির জন্য। লিটারেরি ট্রেন্ডটাকেই আসলে ট্রিবিউট করার জন্য আমরা এই ছবিটির পরিকল্পনা করে থাকি।
তো চন্দ্রাবতীকে নারীবাদী কবি বলা হচ্ছে, বাংলা সাহিত্যে তার কি বৈশিষ্ট্যের কারণে তাকে নারীবাদী কবি বলা হচ্ছে?
আচ্ছা, এটা আপনি জানেন যে নারীবাদী সাহিত্য চর্চা এটা খুব বেশি দিন পুরনো নয়। এটা মানে আমরা মেরি উইনস্টন কাস্টের কথা জানি, তিনি তাকে আমরা প্রথম নারীবাদী বলে থাকি সাধারণত। সেই ধারাবাহিকতাতেই আমরা জানি যে নবনীতা দেবসেন বা অন্যান্য সাহিত্য সমালোচক বৃন্দ তারা আসলে কবি চন্দ্রাবতীকে প্রথম বাংলার মানে উপমহাদেশেরই প্রথম নারীবাদী কবি হিসেবে চিহ্নিত করেন। কারণ আমরা তার রামায়ণটি পড়লে দেখতে পাবো যে এই রামায়ণটি যদিও একটি মহাকাব্য, আমরা জানি যে রামায়ণ মানে কয়েক হাজার বছর ধরে আমাদের অঞ্চলে প্রচলিত, সেই রামায়ণের আসলে মূল চরিত্র হচ্ছে রাম এবং সীতা, এদেরকে কেন্দ্র করেই রামায়ণের কাহিনী আবর্তিত হয়েছে। তো চন্দ্রাবতী রামায়ণের যে বিশেষত্বটি রয়েছে সেটি হচ্ছে এখানে রামের কোন অর্থ নেই, আসলে রামের বীরত্ব গাথাই রামায়ণ। এখানে বিভিন্ন ভাষায় কিন্তু ভারতবর্ষে রামায়ণ লেখার ট্রেন্ড রয়েছে। আমরা জানি সাউথ ইন্ডিয়াতে এরকম রামায়ণ লিখেছেন অনেক কবি, বাংলায় আছেন, বাংলায় চন্দ্রাবতী লিখেছেন, পরবর্তীতে আরো অনেকে লিখেছেন। ভারতবর্ষীয় সাহিত্যকৃতিতে আমরা পরবর্তীকালে দেখি নবনীতা দেবসেন এবং অন্যান্য সমালোচক বৃন্দ আসলে চন্দ্রাবতীকে নারীবাদী কবি বলছেন এই কারণেই যে তার রামায়ণে আমরা আসলে রামের কোন বীরত্ব গাথা পাই না। এখানে পুরো রামায়ণটি আসলে সীতাকে কেন্দ্র করে রচিত, অর্থাৎ সীতাই এর মূল হিরো, এবং সীতার যে দুঃখ ভারাক্রান্ত জার্নি, অর্থাৎ তাকে প্রথমত রাবণের কবলে পড়তে হয়, রাবণ থেকে উদ্ধার পায় সে রাম এবং লক্ষণের মাধ্যমে, তাকে আবার সতীত্ব পরীক্ষা দিতে হয় নারী হিসেবে, তাকে এই প্রতিপরায়ণা এই স্ত্রীকে এরকম পরীক্ষা দেওয়ার বিষয়টি। তো চন্দ্রাবতীর রামায়ণে আমরা মূলত এই বিষয়টিকেই দেখি যে চন্দ্রাবতী এখানে রামকে একেবারেই আনেননি, অর্থাৎ এখানে কোন রামের কোন অর্থই আমরা পাই না। যে একটা জায়গায় বরং রামের প্রতি উপহাস লক্ষ্য করি, যে পরিণতির মধ্যে দিয়ে চন্দ্রাবতী সীতাকে শেষ পর্যন্ত নিয়ে যান, ধরণী মাতা তাকে আসলে অধিকার করে নেয়, অর্থাৎ ধরণী দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং তার ভেতরে সীতা ঢুকে যায় এবং আবার ধরণী বুঝে যায়। তো এভাবে করে উনি সীতার এই কন্ট্রিবিউশনটাকে বা তার এই স্ট্রাগলটাকে ট্রিবিউট করেছেন। এভাবে করে আসলে পুরো রামায়ণটি পড়লে বোঝাই যায় যে এটা একটা পুরোপুরি নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকেই আসলে রচিত।
তো সিনেমাটি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড 2020 বাংলাদেশের একমাত্র কাহিনী চিত্র হিসেবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল, এ বিষয়ে কিছু জানতে চাই।
আচ্ছা, এটা আমরা যে আপনি জানেন যে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড কে আমরা বলে থাকি আসলে এশিয়া মহাদেশের অস্কার। কারণ হচ্ছে যে প্রায় 70টি দেশের 200 চলচ্চিত্রের মধ্যে থেকে বাছাইকৃত চলচ্চিত্র নিয়ে আসলে এই আসক্তি হয় প্রতি বছর। 2020 সালের জন্য যখন ছবি আহ্বান করা হয় তখন আমরা আমাদের ছবিটি জমা দিই ওদের সমস্ত ফর্মালিটি মেনটেন করে, এবং এটা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। তো এরকম ভাবে অনেক ছবি হয়তো বাংলাদেশ থেকে জমা পড়ে এই প্রতিযোগিতায়, এবং শেষ অবধি প্রথমত এই ছবিটি নির্বাচন করা হয় এই পুরস্কারের জন্য, এবং পরবর্তীতে আরেকটি ম্যাচের দিয়ে আমাকে ইমেল বার্তায় জানানো হয়েছে যে ছবিটি একদম চূড়ান্ত পুরস্কারের জন্য আসলে মনোনীত হয়েছে। হ্যাঁ, যে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামের জন্য এই ছবিটি অন্যান্য প্রতিযোগিতার মূলক ছবির সাথে এটিও অংশ নিচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রামে এই মর্মে, এবং তারা আমাকে একটি লোগো পাঠিয়েছে ইন অ্যাওয়ার্ড স্ট্যাটাস যে দিস ইজ কম্পিটিং ফর দ্য অ্যাওয়ার্ড আর কি। তো আমি জানি না, হয়তো কোভিড সিচুয়েশন একটা রিজয়েন্ডার দেখেছিলাম আমি বেশ কিছুদিন আগে, এটি অক্টোবরে হওয়ার কথা ছিল আসলে। তো আমরা সবাই জানি যে করোনা কালীন সময়ের কারণে সব প্রোগ্রামই আসলে একটু ওলট পালট হয়ে গিয়েছে।
বাংলাদেশের দর্শকরা প্রাথমিকভাবে ছবিটি কোথায় দেখতে পাবে? তারা কি সিনেমা হলে গিয়ে দেখবে নাকি ওটিটি প্ল্যাটফর্মে? কি চিন্তা ভাবনা আপনার?
আসলে আমাদের অবশ্যই তো মানে ছবিটি প্রেক্ষাগৃহকে মাথায় রেখেই আসলে নির্মিত একটি চলচ্চিত্র। আপনি জানেন যে যদিও আমরা ইন্ডিপেন্ডেন্ট ঘরানার ফিল্ম মেকার বলে নিজেদেরকে নিজেরা বিলিভ করি, তো সেই জায়গা থেকে বা প্র্যাকটিসের জায়গা থেকে আমরা এই বিষয়টিকে মাথায় রেখে ছবি নির্মাণ করে থাকি। কিন্তু তারপরেও আসলে সারা পৃথিবীতে যেভাবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মও আসলে প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হয়, আমাদেরও আসলে এই ছবিটি প্রেক্ষাগৃহে রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে, এবং ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের রিলিজ পার্টনার হিসেবেও যুক্ত হচ্ছেন। এটি আসলে আমরা জানি যে বাংলাদেশে আসলে ইন্ডিপেন্ডেন্ট ঘরানার ছবিও কিন্তু কিছু কিছু ছবি কিন্তু হলে রিলিজ হয় এবং এগুলো দর্শকপ্রিয়তা পায়। বেশ কিছু ফিল্ম মেকার যারা আসলে পৃথিবীব্যাপী পরিচিত বাংলাদেশের বিভিন্ন নির্মাতা, আমরা জানি তারেক মাসুদ, পরিকল্পনা করছি আগামী আসলে সামনেই রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, এবং রমজানের সময় আসলে আমাদের দেশে হলগুলো খুব একটা চলে না, মোটামুটি বন্ধই থাকে প্রায় বলা যায়। তো সেই কারণে আমরা পরিকল্পনা করেছি এই সময়টাতে প্রচার প্রচারণা করে আমরা আসলে ঈদের পরপরই ছবিটা প্রেক্ষাগৃহে প্রথমত মুক্তি দিব। এছাড়াও ছবিটির সাথে ইতিমধ্যেই টেলিভিশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন চ্যানেল আই, অর্থাৎ ইমপ্রেস টেলিফিল্ম, তাদেরও পরিকল্পনা আছে ছবিটির মানে টেলিভিশন এবং অনলাইন অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দেওয়ার বিষয়ে।
তো এখন আমি জানতে চাচ্ছি যে আপনি বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা আর্ট হাউস ফিল্ম যেটাই বলি সেই সিনেমার আন্দোলনে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, তো আমার প্রশ্ন হচ্ছে এই ধারাটি এখন কত দূর এগুলো?
আচ্ছা, আমি মনে করি ব্যক্তিগত ভাবে আসলে যে এটি মূলত বাংলাদেশের সিনেমাকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করছে। কারণ আপনি একটু খোঁজ করলে দেখতে পাবেন যে আমাদের যে মূল তথাকথিত মূল ধারা বলে যেটাকে আমরা জানি, সেই ধারার ছবিগুলো কিন্তু আসলে গ্লোবাল প্ল্যাটফর্মে প্রদর্শিত হয় না। বাংলাদেশে আপনি জানেন যে ইন্ডিপেন্ডেন্ট ধারার ছবি আসলে সারা বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সিনেমা সেক্টরে। তো সেই হিসাব থেকে বলাই যায় যে আসলে ইন্ডিপেন্ডেন্ট ধারা বা বিকল্প ধারার সিনেমাই আসলে সারা পৃথিবীতে বাংলাদেশকে সিনেমা সার্কিটে আসলে পরিচিত করে।
নুরুল রশিদ চৌধুরী, আপনার নির্মিত চন্দ্রাবতী কথা চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা আমরা শুনলাম। আমাদের প্রত্যাশা এটি বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করবে। এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।